এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 26 সেপ্টেম্বর, 11 আশ্বিন এবং ফার্সি 4 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.ir/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে নাইজারের কাছে ফ্রান্সের নতজানু হওয়ার রহস্য ও বার্তা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে নির্বাচন নিয়ে যে কোনো প্রশ্ন ও বিতর্ক এড়াতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে নির্বাচনের দিন সকালবেলা, এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক পরিবেশনা দর্পণ। কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে গল্প ও প্রবাদের গল্প। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোনালাপ, ছয় দেশের অংশগ্রহণে কারাবাখ সমস্যা সমাধানের তাগিদ। আমেরিকা ও ইউরোপের বাড়তি দাবির জন্য জেসিপিওর আলোচনায় অচলাবস্থা, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। সরকারকে পদত্যাগে বাধ্য করে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসায় বিদেশে পাঠানো হবে, বিএনপি নেতা মির্জা আব্বাস। এবং ভারতের কর্ণাটকে মসজিদে ঢুকে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার ঘটনায় দুইজন গ্রেফতার, সাম্প্রদায়িক বিদ্বেষ ও উত্তেজনা সৃষ্টির ষড়যন্ত্র বলে ধারণা। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কারাবাখ অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। দুই নেতাই ছয় দেশের অংশগ্রহণে কারাবাখ সমস্যা সমাধানের উপর জোর দিয়েছেন, যাতে অন্য অঞ্চলের কোনো দেশ এখানে হস্তক্ষেপের সুযোগ না পায়। এই ছয়টি দেশ হচ্ছে আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া, রাশিয়া, ইরান ও তুরস্ক। আজকের ফোনালাপে রুশ প্রেসিডেন্ট পুতিন ইরানি প্রেসিডেন্ট রাইসিকে বলেছেন, রুশ শান্তিরক্ষী বাহিনী বেসামরিক জনগণের কাছে মানবিক ত্রাণ পৌঁছে দিয়েছে এবং কারাবাখের আর্মেনীয় জনগণের অধিকার ও নিরাপত্তা রক্ষায় কাজ করে যাচ্ছে। দুই দেশের প্রেসিডেন্টই সব সমস্যা সমাধানে শান্তিপূর্ণ উপায় অর্থাৎ কূটনৈতিক ও রাজনৈতিক পন্থা অবলম্বনের উপর জোর দেন। আজারবাইজান সরকার ও কারাবাখের বাসিন্দাদের প্রতিনিধিদের সঙ্গে সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা চুক্তির প্রতি ইরানের প্রেসিডেন্ট সমর্থন জানান। গত সপ্তাহে আজারবাইজানের সেনাবাহিনী কারাবাখের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সেখানে সামরিক অভিযান চালায়। এরপরই ওই সমঝোতা চুক্তি সই হয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, আমেরিকা এবং ইউরোপের কয়েকটি দেশের বাড়তি দাবির কারণে পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনা অচল অবস্থায় পড়ে রয়েছে। জাপানের কিয়োদো বার্তা সংস্থাকে রোববার দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। আমির আবদুল্লাহিয়ান বলেন, পরমাণু আলোচনা স্থগিত হওয়ার জন্য আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানি দায়ী। তিনি সুস্পষ্ট করে বলেন, পশ্চিমা এসব দেশ ইরানের অভ্যন্তরীণ ব্যাপারে যে হস্তক্ষেপের নীতি অনুসরণ করছে সেটি পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনা অচলাবস্থায় ফেলার জন্য দায়ী। জো বাইডেন ক্ষমতায় আসার পর 2021 সালের এপ্রিল থেকে ইরান ও পাঁচ জাতির মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়। এতে ইরানের আপত্তির মুখে আমেরিকা সরাসরি অংশগ্রহণ করতে না পারলেও পরোক্ষভাবে সে আলোচনায় ছিল। দুপক্ষের মধ্যে চুক্তি হওয়ার অবস্থা তৈরি হলেও ইরান তেহরানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করার দাবি জানায় এবং এই চুক্তি থেকে আমেরিকা আর বেরিয়ে যেতে পারবে না। কিন্তু সেই নিশ্চয়তা দিতে রাজি হয়নি আমেরিকা। এরপর থেকে এই আলোচনা অচলাবস্থায় পড়ে রয়েছে।
ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার ইন চিফ ইরানি যুবকদের বিরুদ্ধে শত্রুদের মিডিয়া আগ্রাসনকে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার সাথে তুলনা করেছেন। বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে, মেজর জেনারেল হোসেন সালামি তেহরান বিশ্ববিদ্যালয়ে শহীদদের এক সমাবেশে ওই মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এই বিশ্ববিদ্যালয়টি ইরানের বৈশ্বিক মর্যাদা ও ব্যক্তিত্বের প্রতীক। আজ শত্রুরা চেষ্টা করছে ইরানি যুবকদের চিন্তাভাবনা ও বিশ্বাসের উপর আধিপত্য বিস্তার করে তাদের মন বিকৃত করে হৃদয় জয় করতে। সেই লক্ষ্যে তারা বিশ্ববিদ্যালয়কে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। মেজর জেনারেল সালামি জোর দিয়ে বলেন, ইরানি জাতি অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কঠোর সাংস্কৃতিক আগ্রাসন এবং বৈশ্বিক মনস্তাত্ত্বিক যুদ্ধ মোকাবেলা করছে। জনাব সালামি বলেন, ইরানি যুবকদের চিন্তাভাবনাকে কলুষিত করার ক্ষেত্রে শত্রুদের মিডিয়া আগ্রাসন হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু বোমা হামলার মতোই বিধ্বংসী। তিনি বলেন, শত্রুরা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ইস্যুতে শক্তিহীন হয়ে পড়েছে। অপরদিকে ইসলামী ইরান ক্রমশ অগ্রগতি লাভ করছে। একটা সময় ইরান একটি কার্তুজও তৈরি করতে পারত না, তখনও ইরান ওই সাম্রাজ্যবাদীদের মোকাবেলা করে জয়ী হয়েছিল। ইরান ইহুদিবাদী ইসরায়েলের অধ্যত্ত আচরণের জবাব দেবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদের 78তম অধিবেশনে দেয়া ভাষণে ইরানকে গ্রহণযোগ্য পারমাণবিক হুমকির মোকাবেলা করতে হবে বলে ঘোষণা দেওয়ার কয়েকদিনের মাথায় তার জবাব দিলেন ইসলামি। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সোমবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএর 67তম নিয়মিত বৈঠকে ভাষণ দিচ্ছিলেন মোহাম্মদ ইসলামি। তিনি বলেন, আন্তর্জাতিক সমাজের নিরাপত্তা যে ইসরায়েলকে দিন দিন বেপরোয়া করে তুলছে তাতে কোনো সন্দেহ নেই। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইহুদিবাদী ইসরায়েলের অধ্যত্ত আচরণের যথোপযুক্ত জবাব দেয়াকে ইরান তার কর্তব্য বলে মনে করে। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে দাবি করেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করার চেষ্টা করছে। এছাড়া ইরান মধ্যপ্রাচ্যে তার ভাষায় সন্ত্রাসী প্রকল্প বাস্তবায়নের কাজে শত শত কোটি ডলার ব্যয় করছে বলেও তিনি অভিযোগ করেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। বাংলাদেশে সরকারকে পদত্যাগে বাধ্য করে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে বিএনপি নেতা মির্জা আব্বাসের এই মন্তব্য নিয়ে বিস্তারিত রিপোর্ট করেছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
সারা দেশের মানুষ উদ্দীপ্ত, উদ্বেলিত, উচ্ছ্বসিত, তাই তারা ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে বিভিন্ন সমাবেশে স্বেচ্ছায় অংশ নিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ মঙ্গলবার জেলা শহর ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রোড মার্চের উদ্বোধনী সমাবেশে তিনি একথা বলেন। মির্জা আব্বাস বলেন, মানুষ একদিকে বিজয়ের আনন্দ করছে, আরেকদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন। তাই এ সরকারকে পদত্যাগে বাধ্য করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
হাজার হাজার লক্ষ কোটি টাকার ইনখিলাপি এই টাকাগুলো নিয়ে দেশকে দেউলিয়া বানিয়ে ফেলেছে এই সরকার, দেশকে আজকে হীরক রাজার দেশে পরিণত করেছে।
এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আজকে রাষ্ট্রীয় কোষাঘাতে কোনো চিকিৎসা না দিয়ে তিলে তিলে নিঃশেষ করার জন্য সরকার ষড়যন্ত্র করছে। মঙ্গলবার ঢাকার নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
কোনো চিকিৎসা না দিয়ে তিলে তিলে নিঃশেষ করার জন্য ফেলে রাখা হয়েছে, তারা দেশের একটি বেগম খালেদা জিয়াকে নিঃশেষ করতে চায়।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি, ভারতের কর্ণাটকে মসজিদে ঢুকে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সাম্প্রদায়িক বিদ্বেষ ও উত্তেজনা সৃষ্টির ষড়যন্ত্র বলে ধারণা করছে মুসলিম সম্প্রদায়। এ নিয়ে রিপোর্ট করেছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলায় একটি মসজিদে ঢুকে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ ওই ঘটনায় 26 বছর বয়সী শচীন রায় এবং 24 বছর বয়সী কীর্তন পূজারী নামে দুজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ কর্মকর্তারা বলেন, গত রোববার দিবাগত রাত 11টার দিকে মসজিদের ভেতরে স্লোগান দেওয়ার ঘটনা ঘটে। রাতে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে মারধলা বাদুরিয়া জুমা মসজিদ কমপ্লেক্সে প্রবেশ করে। তারা মসজিদের প্রধানের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছেন যে মসজিদের ভিতরে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছে। এরপর পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুজনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের 26 বছর বয়সী শচীন রায় এবং 24 বছর বয়সী কীর্তন পূজারী নামে শনাক্ত করা হয়েছে। মসজিদ কমিটির সদস্য মোহাম্মদ ফয়জাল বলেন, এই এলাকাটি হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতিপূর্ণ সহাবস্থানের জন্য পরিচিত। এ কারণে অভিযুক্ত উভয়েই এই ঐক্যকে সহ্য করতে না পেরে সাম্প্রদায়িক বিদ্বেষ ও উত্তেজনা সৃষ্টির ষড়যন্ত্র করেছে। পুলিশ কর্মকর্তা অভিনন্দন বলেন, সোমবার অভিযোগ পাওয়ার পর আমরা অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 447, 504, 506 এবং 295 ধারায় মামলা দায়ের করেছি। অভিযুক্তরা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলেও পুলিশের কর্মকর্তা মন্তব্য করেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ফিলিস্তিনে প্রথমবারের মতো সৌদি আরব একজন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে। গতকাল নতুন রাষ্ট্রদূত নাইফ আল সুদাইরি ফিলিস্তিনি ভূখণ্ডে পৌঁছান এবং আশা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে তার পরিচয়পত্র পেশ করবেন। ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, ফিলিস্তিনি মুক্তি সংস্থা বা পিএলওর নির্বাহী কমিটির মহাসচিব হোসেইন আল শেখ সৌদি রাষ্ট্রদূতকে স্বাগত জানান। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি রাষ্ট্রদূত সুদাইরি আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার রামাল্লা সফর করবেন। দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়নের ক্ষেত্রে এই সফরকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। রাষ্ট্রদূত নিয়োগের মধ্য দিয়ে দুই দেশের যৌথ সহযোগিতার ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে বলেও ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ রামাল্লা শহর থেকে রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনা করতে থাকে। আপাতত সৌদি রাষ্ট্রদূত সেখান থেকে কাজ করবেন। গত 13 আগস্ট সৌদি আরব জর্দানে নিযুক্ত রাষ্ট্রদূত সুদাইরিকে ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়। পাশাপাশি পবিত্র আল কুদস শহরে একটি কনসাল জেনারেল অফিস খোলার কথাও জানায়। বিতর্কিত নগর্ন কারাবাখ অঞ্চলের ওপর আজারবাইজান পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার কয়েকদিনের মাথায় দেশটি সফরে গেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। তিনি গতকাল আজারবাইজানের নাখিচেভান শহরে প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে সাক্ষাৎ করেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, নগর্ন কারাবাখে আজারবাইজান সেনাবাহিনীর অর্জন গর্ব করার মতো বিষয় এবং এর ফলে ওই অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথ উন্মুক্ত হয়েছে। এই সুযোগকে কোনো মতে হাতছাড়া করা উচিত হবে না বলে এরদোগান মন্তব্য করেন। তিনি বলেন, আমরা আশা করব আর্মেনিয়া শান্তি প্রতিষ্ঠার জন্য হাত বাড়িয়ে দেবে এবং এ লক্ষ্যে আন্তরিক পদক্ষেপ নেবে। চারদিকে ভূমিবেষ্টিত নগর্ন কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে চিহ্নিত, যদিও সেখানকার বেশিরভাগ নাগরিক আর্মেনীয় বংশোদ্ভূত। তারা এই ভূখণ্ডের উপর আজারবাইজানের সার্বভৌমত্ব মেনে নিতে রাজি না হওয়ায় গত 3 দশকেরও বেশি সময় ধরে অঞ্চলটি নিয়ে ককেসাস অঞ্চলে উত্তেজনা বিরাজ করেছে। আঞ্চলিক কঠিন সময়ে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং আর্মেনিয়ার মধ্যে সক্রিয় যোগাযোগ থাকা জরুরি বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। গতকাল আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভেনে ইরানের নতুন রাষ্ট্রদূত মেহেদি সোভানির সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশ করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসির সঙ্গে বৈঠকের সময় তার সঙ্গে যে নির্ভরযোগ্য সংলাপ হয়েছিল সেটি দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও গভীর করার পথ দেখিয়েছে। ইরানের নতুন রাষ্ট্রদূত সোভানিকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী পাশিনিয়ান আশা করেন দুই দেশের সম্পর্কের উন্নয়ন অব্যাহত থাকবে এবং তা নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে আরও জোরদার হবে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। অবশেষে ফ্রান্স নাইজারের দাবির কাছে নতি স্বীকার করে এ ঘোষণা দিতে বাধ্য হয়েছে যে চলতি বছরের শেষ নাগাদ ফরাসি সব সেনা নাইজার ত্যাগ করবে। এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা সহকর্মী বাবুল আক্তারের পরিবেশনায়।
অবশেষে ফ্রান্স নাইজারের দাবির কাছে নতি স্বীকার করে এ ঘোষণা দিতে বাধ্য হয়েছে যে চলতি বছরের শেষ নাগাদ ফরাসি সব সেনা নাইজার ত্যাগ করবে। এছাড়াও আগামী কয়েক ঘন্টার মধ্যে ফরাসি রাষ্ট্রদূত প্যারিসে ফিরে আসবেন। নাইজারের ক্ষমতাসীন সামরিক পরিষদ ফ্রান্সের এই ঘোষণাকে নতুন যুগের সূচনা হিসেবে উল্লেখ করে স্বাগত জানিয়েছে। এর আগে এই পরিষদ 3 সেপ্টেম্বরের মধ্যে নাইজার ত্যাগ করতে ফরাসি সেনাদের প্রতি সময়সীমা বেঁধে দিয়েছিল। নাইজারে গত 26 জুলাই এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম এবং প্রেসিডেন্সিয়াল গার্ড বাহিনীর প্রধান আব্দুর রহমান তিয়ানি, দেশটির নতুন প্রধান ও অন্তর্বর্তী সরকার তথা ক্ষমতাসীন সামরিক পরিষদের প্রধান হন। এই পরিষদ প্রথমেই সেদেশ থেকে ফরাসি সেনা প্রত্যাহারের ও দেশটির ঘরোয়া বিষয়ে ফরাসি হস্তক্ষেপ বন্ধের দাবি জানায়। ফ্রান্স সরকার ও তার সমর্থকরা এই দাবির বিরোধিতা করেছে। ফ্রান্সের সরকারগুলো সন্ত্রাসবাদ দমনের নামে আফ্রিকার নানা দেশে সেনা মোতায়েন করেছে। এসব সেনার মোতায়েনের বিরুদ্ধে দীর্ঘ অনেক বছর ধরে ক্ষোভ প্রকাশ করে এসেছে আফ্রিকার জনগণ ও কোনো কোনো সরকার। আফ্রিকার দেশ মালি ও বুর্কিনা ফাসোতেও সামরিক অভ্যুত্থান বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ফরাসি সেনা প্রত্যাহারের দাবির মধ্য দিয়ে। প্রথম দিকে ফ্রান্স নাইজার থেকে তার রাষ্ট্রদূত ও সেনা প্রত্যাহার করতে অস্বীকৃতি জানিয়েছিল এবং ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের পক্ষ নিয়েছিল। এক পর্যায়ে নাইজার, মালি ও বুর্কিনা ফাসো বাইরের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের মোকাবেলায় একে অপরকে সহায়তার ব্যাপারে জোট গঠনের সিদ্ধান্ত নেয়। এ অবস্থায় আফ্রিকার বিপ্লবী সরকারগুলোর প্রতিরোধ ও জনগণের দাবির মুখে পিছু হটে ফ্রান্স। এটা স্পষ্ট, বিশ্বের পরিবর্তিত পরিস্থিতির আলোকে ও জনসচেতনতা বৃদ্ধির প্রেক্ষাপটে আফ্রিকানদের স্বাধীনতাকামী চেতনার ধারাবাহিক বিস্ফোরণ ঘটেছে এবং এই মহাদেশে ফ্রান্সের পর অন্যান্য পশ্চিমা দেশের আধিপত্য ও শোষণের অবসান ঘটাও এখন অত্যাসন্ন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবার দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে আগামী 9ই জানুয়ারির মধ্যে নির্বাচন না হলে অরাজকতার শঙ্কা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এদিকে নির্বাচনে সহিংসতা এড়াতে আগাম ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
নির্বাচন নিয়ে যে কোনো প্রশ্ন ও বিতর্ক এড়াতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে নির্বাচনের দিন সকালবেলা, এমন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান। আজ মঙ্গলবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, গত নির্বাচনে আগের রাতে ব্যালট বক্স পাঠানোর কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, যার কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্গম এলাকা ছাড়া অন্যান্য কেন্দ্রে নির্বাচনের দিন সকালেই ব্যালট পেপার পাঠানো হবে। নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে জানিয়ে বলেন, আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর ঢাকায় নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, আগামী বছরের 29 জানুয়ারির মধ্যে নির্বাচন না হলে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে।
নির্বাচন করার জন্য অনেক প্রস্তুতির প্রয়োজন হয়। আমরা চাই যে অনেক পর্যবেক্ষক আমাদের সামনে নির্বাচন পর্যবেক্ষক করুক। আমরা তো দাওয়াত তো সবাইকে দেয়, ওপেন দাওয়াত তো আছে আমাদের, যে যখন আমরা রোডম্যাপ করেছি সেখানে বলা আছে সংবিধান অনুযায়ী এটা জানুয়ারি 29 তারিখের মধ্যে নির্বাচন হতে হবে। সেটা যে ভাবেই হোক না কেন একটা নির্বাচন লাগবে, কারণ তাহা না হলে তো একটা সাংবিধানিক যে একটা গ্যাপ তৈরি হবে, সেই গ্যাপটা তৈরি হতে দেশের মধ্যে একটা অরাজকতার পরিস্থিতি সৃষ্টি হবে।
এদিকে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের জন্য নীতিমালা সংশোধন করেছে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার ইসি এই নীতিমালা জারি করেছে। একই সঙ্গে নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত গণমাধ্যম কর্মীদের জন্য সংশোধিত নীতিমালা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এসব প্রসঙ্গে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা জানিপপ চেয়ারম্যান ও নির্বাচনী বিশ্লেষক ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ বলেছেন,
যারা তস্কর দুষ্ট লোক তারা সবসময় সুযোগের সন্ধানে থাকে। হিস্টোরিক্যালি ট্রেডিশনালি আমরা নিজেরা দেখেছি যে সবচেয়ে ভালনারেবল সময় হচ্ছে দুপুরবেলা, এই সময় সবাই খাবার দাবার নিয়ে ব্যস্ত থাকে, পোল অফিসিয়ালরা সেই সুযোগে তস্কররা ঢুকে পড়ে এবং স্টাফিং এর কাজটা করে। যেহেতু সিসিটিভি ক্যামেরা ব্যবহার থাকবে না, এই ব্যাপারে কমিশনকে এক্সট্রা কেয়ার নিতে হবে, প্রয়োজন দুপুরবেলা জনবল বাড়াতে হবে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা দর্পণ। দর্পণ শ্রোতাবন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ।
দর্পণের আজকের আসরেও আমরা পশ্চিম এশিয়ায় মার্কিন আধিপত্যবাদ পতনের কারণ ও ফলাফল নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আমেরিকার রিপাবলিকান দলের প্রতিনিধি এবং প্রতিনিধি পরিষদের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান মাইকেল ম্যাককল 2015 সালের 9 ডিসেম্বর সাংবাদিকদের বলেছিলেন, আমি মনে করি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন পশ্চিম এশিয়ায় দায়েশ সন্ত্রাসীদের উত্থানে ভূমিকা রেখেছিলেন। তিনি আরও বলেছিলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সত্যিকারের লড়াই করার কোনো ইচ্ছা ওবামা প্রশাসনের ছিল না। এছাড়াও উইকিলিক্স সাইটের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ 2016 সালের ডিসেম্বরে আমেরিকার কূটনৈতিক কর্মকাণ্ড সংক্রান্ত গোপন নথি প্রকাশের ষষ্ঠ বার্ষিকীতে সুস্পষ্টভাবে বলেছিলেন, আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা IS জঙ্গি গোষ্ঠী তৈরি করেছে। এছাড়া জুলিয়ান অ্যাসাঞ্জ কার্টার 3 নথি প্রকাশ করার সময় বলেছিলেন, সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা IS এর উৎসমূল খুঁজতে হলে ১৯৭৯ সালের দিকে ফিরে যেতে হবে।
জুলিয়ান অ্যাসাঞ্জ আরও বলেন, সাবেক সোভিয়েত দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করার জন্য সিআইএ এবং সৌদি আরবের পক্ষ থেকে আফগানিস্তানের মুজাহিদ গ্রুপগুলোকে অস্ত্র দেওয়ার ফলে এবং তাদেরই পৃষ্ঠপোষকতায় ওসামা বিন লাদেন প্রথমে পাকিস্তান এবং এরপর আফগানিস্তানে যাওয়ায় তার নেতৃত্বে আল কায়দা নামক সন্ত্রাসী গ্রুপ তৈরি হয়েছিল। এরপর ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কে সন্ত্রাসী হামলার পর আল কায়দা আরও শক্তিশালী হয়ে ওঠে। আমেরিকা নিউ ইয়র্কে ওই সন্ত্রাসী হামলার অজুহাতে ইরাক ও আফগানিস্তানে ব্যাপক সেনা সমাবেশ ঘটায়। এ সময় আফগানিস্তানে আল কায়দা শক্তিশালী হয়ে ওঠার পাশাপাশি মার্কিন পৃষ্ঠপোষকতায় ইরাক ও সিরিয়ায় গড়ে ওঠে দায়েশ বা আইএস নামক ভয়ঙ্কর জঙ্গি সংগঠন।
আমেরিকার অনেক কর্মকর্তা পশ্চিম এশিয়ায় সন্ত্রাসী গ্রুপ গড়ে তোলার ক্ষেত্রে ওয়াশিংটনের ভূমিকা থাকার কথা স্বীকার করেছেন, কিন্তু তাদের নিজেদের হাতে গড়ে ওঠা এসব সন্ত্রাসী শেষ পর্যন্ত নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং এক পর্যায়ে খোদ আমেরিকায় অনেক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির শিকার হয়। এমনকি ইরাকে আমেরিকার সামরিক পরাজয়ের ভিত্তি তৈরি হয়। যাই হোক, পশ্চিম এশিয়ায় আমেরিকার পতনের কারণ সংক্রান্ত আলোচনায় আমরা এই অঞ্চলে আমেরিকার সামরিক উপস্থিতি হ্রাস, আঞ্চলিক মিত্রদের সাথে আমেরিকার দ্বিপক্ষীয় সামরিক চুক্তি এবং সৌদি নেতৃত্বাধীন জোটের ব্যর্থতা সহ এ অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর প্রভাব ও ক্ষমতা দুর্বল হয়ে পড়ার নানা দিক নিয়ে আলোচনা করব।
স্নায়ুযুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত আমেরিকা সারা বিশ্বে বিশেষ করে পশ্চিম এশিয়ায় একক সামরিক আধিপত্য প্রতিষ্ঠা করতে গিয়ে তাদেরকে অনেক চড়া মূল্য দিতে হয়েছে। ওয়াশিংটন সবসময় সরাসরি সামরিক হস্তক্ষেপের মাধ্যমে তার কাঙ্ক্ষিত স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে এসেছে। উদাহরণ হিসেবে ভিয়েতনাম যুদ্ধ, পারস্য উপসাগরীয় যুদ্ধ, বিশেষ করে ২০০১ সালে ইরাকের সামরিক আগ্রাসন এবং ২০০৩ সালে আফগানিস্তানে মার্কিন হামলার কথা উল্লেখ করা যায়। কিন্তু ২০০৮ সালে জর্জ ডব্লিউ বুশের সরকারের অবসান এবং প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার দায়িত্ব গ্রহণের পর মধ্যপ্রাচ্যে সরাসরি সামরিক উপস্থিতি ও তাদের কর্মকাণ্ডের ব্যাপারে মার্কিন নীতিতে পরিবর্তন আসতে শুরু করে এবং দূর থেকে এই অঞ্চলের পরিস্থিতির উপর পরোক্ষভাবে নিয়ন্ত্রণের পদক্ষেপ নেওয়া হয়। এভাবে পর্যায়ক্রমে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার বা হ্রাসের প্রক্রিয়া শুরু হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রবিজ্ঞানের বিশিষ্ট অধ্যাপক স্টিফেন ওয়াল্ট এবং জন মারশেইমার ২০১৬ সালের জুলাইয়ে খ্যাতনামা সাময়িকী ফরেন পলিসিতে প্রকাশিত একটি যৌথ নিবন্ধে সরকারকে কিছু পরামর্শ দিয়েছিলেন। ওই নিবন্ধে বলা হয়, পররাষ্ট্রনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সর্বোত্তম কৌশল হওয়া উচিত দূর থেকে পরোক্ষভাবে মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করা। মার্কিন সরকারের উচিত পাশ্চাত্যের উপর আধিপত্য প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেয়া এবং বিশ্বের বাদবাকি অঞ্চলে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ থেকে বিরত থাকা। আর যদি মার্কিন সরকার যুদ্ধের পথ বেছে নেয়, তাহলে উত্তম হবে তারাই যেন হয় সংঘাতে অবতীর্ণ হওয়ার শেষ যোদ্ধা, অর্থাৎ আমেরিকা যেন হয় যুদ্ধের অবসানকারী এবং তারা যেন যুদ্ধের সূচনাকারী না হয়। এভাবে যুদ্ধের ক্ষয়ক্ষতি ও বিপুল ব্যয়ভার স্থানীয় জাতি ও সরকারগুলোকে বহন করতে হবে এবং আমেরিকা বিশাল খরচ থেকে মুক্ত থাকবে। আবার দূর থেকে সবকিছু নিয়ন্ত্রণ করে জাতিগুলোর কাছে ত্রাণকর্তা রূপে টিকে থাকবে ওয়াশিংটন।
মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রবিজ্ঞানের বিশিষ্ট অধ্যাপক স্টিফেন ওয়াল্ট এবং জন মারশেইমারের এইসব বক্তব্য সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্পের নীতিরই অনুরূপ। ওই দুই প্রেসিডেন্ট বহুবার বলেছেন, পশ্চিম এশিয়ার দেশগুলোর নিরাপত্তার ব্যয়ভার আমেরিকা আর বহন করতে পারবে না, বরং ওই অঞ্চলের দেশগুলোকে নিজেদের ব্যয় বহন করতে হবে। আমেরিকা শুধুমাত্র নিরাপত্তার বিষয়টি তদারকি করবে। ট্রাম্প তার নির্বাচনী প্রচারাভিযানের সময় বলেছিলেন, আমেরিকার আরব মিত্রদেরকে নিজেদের নিরাপত্তা সুরক্ষিত করার পূর্ণ দায়িত্ব নিতে হবে এবং এর সমস্ত ব্যয়ভার তারাই বহন করবে। তিনি এও বলেছিলেন, আমেরিকা তার শত্রুমিত্র সবার কাছেই এক ধরনের জিম্মি হয়ে আছে। মিত্ররা তার উদারতার সুযোগ নিচ্ছে এবং বিনামূল্যে আমেরিকার কাঁধে ভর করে চলছে। তাই এখন সময় এসেছে, আমেরিকা আর সেই সুযোগ কাউকে দেবে না এবং অন্য দেশগুলোকে নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেদেরই করতে হবে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন পর্যায়ক্রমে পশ্চিম এশিয়া থেকে সেনা সংখ্যা কমানো এবং সেনাদেরকে অন্যত্র স্থানান্তরের কাজ শুরু করেছেন। তৎকালীন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন 2021 সালের 2 জানুয়ারি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে টেলিফোন আলাপে পশ্চিম এশিয়ার কয়েকটি দেশ থেকে মার্কিন সেনা সংখ্যা কমানোর বিষয়ে কথাবার্তা বলার পর আমেরিকা এই পদক্ষেপ বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করে। বিশ্লেষকরা মার্কিন সামরিক উপস্থিতি কমিয়ে আনার এই পদক্ষেপকে পশ্চিম এশিয়া অঞ্চলে আমেরিকার আধিপত্য হ্রাসের সূচনা হিসেবে দেখছেন। এ সংক্রান্ত আলোচনার ধারাবাহিকতা আগামীতে আমরা ব্যাখ্যা করব কিভাবে এই অঞ্চলে মার্কিন সামরিক হস্তক্ষেপ, আমেরিকা ও তার মিত্রদের ব্যর্থতা বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করেছে এবং মার্কিন যুদ্ধ অপরাধ সম্পর্কে সবাইকে সচেতন করেছে। তো শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
দর্পণ শুনলেন, শ্রোতা বন্ধুরা আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক অনুষ্ঠান কথাবার্তা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 26 সেপ্টেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ, আশা করছি আপনারা ভালো আছেন। আসরে শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, নিয়ন্ত্রণের বাইরে ছাত্রলীগ ক্ষতিগ্রস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়, ডেইলি স্টার বাংলা। বিএনপির রোড মার্চ দেশ আজ হীরক রাজার দেশে পরিণত হয়েছে, মির্জা আব্বাস প্রথম আলো। ভিসা নিষেধাজ্ঞার পর ওয়াশিংটনে বাংলাদেশি কূটনীতিকের কাণ্ড, মানব জমিন। নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল, ভোট জানুয়ারির শুরুতে ইত্তেফাক। সংসদ নির্বাচন ঘিরে সরব রাজনীতি, পাল্টাপাল্টি আল্টিমেটাম যুগান্তর। কালের কণ্ঠের খবর, লাশ দাফনের 5 দিন পর জীবিত উদ্ধার হল গৃহবধূ। রিজভী বলেছেন, খালেদা জিয়াকে তিলে তিলে নিঃশেষ করার ষড়যন্ত্র করছে সরকার, নয়া দিগন্ত। কলকাতার খবর, মহিলা বিল, ওবিসি সংরক্ষণের দাবিতে আতঙ্কে মোদি, গণশক্তি। 5 রাজ্যের ভোট মিললেই সিএএ রুল তৈরি করবে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক, আনন্দবাজার পত্রিকা। খালিস্তানি খুনের তদন্তে কানাডাকে সাহায্য করুন, ভারতকে অনুরোধ আমেরিকার সংবাদ প্রতিদিন। রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য ভবনে শুভেন্দু, আটকে দিল পুলিশ আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর আবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, সুলতানা কামাল বলেছেন, কথা বলতে গেলে 54 ধমক খেতে হয়, এটি মানব জীবনের শিরোনাম। কি বলবেন সুলতানা কামালের এই বক্তব্য সম্পর্কে?
আপনাকে ধন্যবাদ। আপনি মানব জীবনের যে শিরোনামের কথা তুলে ধরলেন, সেটি আজকে বাংলাদেশের বিভিন্ন অঙ্গনে, বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। এটি আসলে আলোচিত হবার মতো শিরোনাম। সুলতানা কামাল, তিনি একজন মানবাধিকার কর্মী, সংস্কৃতি কর্মী, তার পদযাত্রা নানা অঙ্গনে এবং তার রাজনৈতিক পরিচয় যদি আমরা দেখতে যাই, তাহলে বলবো যে ব্যক্তি সম্পর্কে তিনি এই অভিযোগ করেছেন, সেই পরিবারের সাথে সুলতানা কামালের বরং যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক। সুলতানা কামাল বাংলাদেশের বিশিষ্ট কবি বেগম সুফিয়া কামালের মেয়ে এবং সুফিয়া কামালের সাথে বা সুলতানা কামালের সাথে আওয়ামী লীগের বা প্রধানমন্ত্রীর বা মেয়র তাপসের পরিবারের বা পারিবারিক ঐতিহ্যের যে সম্পর্কটা, যে মেলবন্ধনটা, সেটা আমরা সবাই কম বেশি জানি। তিনি যখন মেয়রের ব্যাপারে এইরকম অভিযোগ করেন তখন সেটি আসলে আমাদেরকে ভাবিয়ে তোলে। তখন আমাদের সামনে প্রশ্ন এসে দাঁড়ায়, সমাজটা গেল কোথায় যেখানে আমরা এখন আর আস্থা রাখতে পারছি না? সুলতানা কামাল পরিষ্কার করে বলেছেন যে তারা পরিবেশ নিয়ে কথা বলতে গিয়েছিলেন, কিন্তু সেখানে মেয়র তাপস এই ধমক দিয়েছেন যে এই বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করলে, কথা বললে ধোলাইখালে চুবান হবে। আমরা ধোলাইখাল সম্পর্কে কি জানি? ধোলাইখাল অত্যন্ত নোংরা, ময়লা, দুর্গন্ধযুক্ত একটি খাল। সেখানে তিনি এই বিশিষ্ট ব্যক্তিকে বা বিশিষ্ট ব্যক্তিবর্গকে চুবানোর কথা বলেছেন। এর মধ্য দিয়ে মেয়রের মন মানসিকতা এবং তার রুচিবোধ, তার রাজনৈতিক দূরদর্শিতা এবং তার প্রজ্ঞা, তার চিন্তাভাবনা, তার মন মানসিকতা সবকিছু পরিষ্কার হয়। আমরা পরিষ্কার মনে করি যে এই ধরনের কথা বলা কখনোই কারোর জন্য শোভনীয় নয়, উচিত নয়। আর যখন একজন ঢাকার মেয়র কথা বলছেন তখন তাকে তার দায়িত্ব এবং তার অবস্থান তাকে মাথায় রেখে কথা বলা উচিত। আমি মনে করি মেয়র এটি অন্যায় বলেছেন।
ফিলিস্তিনে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দিল সৌদি আরব, খবরটিকে কিভাবে দেখছেন?
জি, ফিলিস্তিনে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দিল সৌদি আরব। খবরটি অত্যন্ত আকর্ষণীয়, মন কাড়া, নজর কাড়া এবং গুরুত্বপূর্ণ। ফিলিস্তিনে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে আমি মনে করি সৌদি আরব সম্ভবত একটা ইঙ্গিত দিয়েছেন। যখন ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক প্রতিষ্ঠা হবে বলে নানামুখী খবর বের হচ্ছে, তখন এই খবর এলো যে সৌদি আরব ফিলিস্তিনের রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে। যদিও এই রাষ্ট্রদূত অনাবাসিক, অর্থাৎ জর্দানে তিনি মূল দায়িত্ব পালন করবেন, মাঝে মাঝে ফিলিস্তিনি ভূখণ্ডে গিয়ে কাজ করবেন। এবং তিনি কাজ করবেন কোথায়? রামাল্লা শহরে। রামাল্লা হচ্ছে পিএলওর সদর দপ্তর এবং সেখানে বসে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ শাসন কার্য পরিচালনা করে, গাজা ভূখণ্ড তাদের আওতার বাইরে। তো সৌদি রাষ্ট্রদূত মূলত ফিলিস্তিনের রাষ্ট্রদূত হিসেবে কাজ করবেন, কিন্তু তিনি কাজ করবেন ফিলিস্তিনের একটা অংশে। এখানে আরেকটা ইঙ্গিত আছে যে আলকুদস শহরে সৌদি আরব তাদের কনসাল জেনারেলের অফিস খুলবে। আমরা সবাই জানি যে আলকুদস শহরকে ইসরায়েল তার নিজের রাজধানী বলে দাবি করে এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই দাবিকে স্বীকৃতিও দিয়েছেন। এখানে সৌদি আরবের কনসাল জেনারেলের অফিস খোলা মানে হচ্ছে সৌদি আরব ওই শহরে কূটনৈতিক তৎপরতা শুরু করবে, যা ইসরায়েল কখনোই মেনে নেয়নি। এই মেনে নেওয়ার প্রশ্ন যদি আসে তাহলে হয়তো বা এই ইঙ্গিতই দিচ্ছে যে সৌদি আরব ইসরায়েল চুক্তি করতে যাচ্ছে, সম্পর্ক প্রতিষ্ঠা করতে যাচ্ছে, হয়তো বা সেখানে তারা পূর্ব জেরুজালেমে সীমিত পর্যায়ে সৌদি রাষ্ট্রদূত বা কূটনীতিকদের কর্মকাণ্ডকে এলাও করবে।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। খালিস্তানি খুনে তদন্তে কানাডাকে সাহায্য করুন, ভারতকে অনুরোধ আমেরিকার, সংবাদ প্রতিদিন পত্রিকার এই খবরে লেখা হয়েছে। খালিস্তানি জঙ্গি নেতা হরদীপ সিং নিজ্জর খুনের তদন্তে কানাডাকে সাহায্য করতে হবে, বন্ধুরাষ্ট্র ভারতকে সরাসরি এই অনুরোধ করল আমেরিকা। সে সঙ্গে মার্কিন কূটনীতিকদের মত, খালিস্তানি জঙ্গির হত্যা তদন্ত শেষ, শাস্তি দিতে হবে দোষীদের। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ভারতের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ নিয়ে আমেরিকা যথেষ্ট উদ্বিগ্ন। প্রসঙ্গত, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সাফ দাবি করেন খালিস্তানি জঙ্গি খুনে ভারতের হাত রয়েছে। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিলার বলেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যে অভিযোগ এনেছেন তা নিয়ে আমেরিকা খুবই উদ্বিগ্ন। এ বিষয়টি নিয়ে কানাডার কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ রাখছে আমেরিকা। আমরা মনে করি এই ঘটনা নিয়ে কানাডার তদন্ত সঠিকভাবে সম্পন্ন হওয়া দরকার। এই তদন্তে সহযোগিতার জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছি আমরা, প্রকাশ্য ও ব্যক্তিগতভাবে ভারতের সাহায্য চেয়েছে আমেরিকা। পাঁচ রাজ্যের ভোট মিটলেই সিএএ রুল তৈরি করবে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক, আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে। আগামী বছর লোকসভা নির্বাচনে উদ্বাস্তুদের ভোট নিশ্চিত করতেই এই পদক্ষেপ গ্রহণ করতে পারে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক। 2014 সাল এবং 19 সালের লোকসভা ভোটে ক্ষমতায় আসতে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিয়েছিল বিজেপি। 2019 সালে মোদী দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর সংসদের দুকক্ষে পাশ হয়েছিল নাগরিক সংশোধনী বিল, তারপর চার বছর হয়ে গেলেও সে বিষয়ে রুল তৈরি করা হয়নি। কিন্তু 2024 সালের লোকসভা ভোটে উদ্বাস্তু সমাজের ভোট আবারও এক বাক্সে আনতে সিএএ কার্যকর করার পক্ষপাতী নরেন্দ্র মোদী সরকার। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন। প্রাত্যহিক আয়োজন কথাবার্তা শুনলেন শ্রোতা বন্ধুরা, আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে প্রান্তিক আয়োজনে থাকছে সাপ্তাহিক অনুষ্ঠান গল্প ও প্রবাদের গল্প। গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের সমৃদ্ধ ভাণ্ডার গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও আমরা হাজির হয়েছি। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি সোহেল আহমেদ।
আজ আমরা শুনব ইরানের প্রাচীন একটি গল্প। গল্পটি হল মৌসুমী ঋতুর সংখ্যা এক এক দেশে এক এক রকম। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, কিন্তু ইরান চার ঋতুর। ইরানে বর্ষা ঋতু আর হেমন্ত ঋতু নেই। যাই হোক, পৃথিবী জুড়ে বসন্তই হল ঋতুর রাজা, ঋতুরাজ। বসন্তে কেবল যে আবহাওয়ায় চমৎকার থাকে তাই নয়, বরং আবহাওয়ার পাশাপাশি পুরো প্রকৃতিতেই প্রাণের জোয়ার আসে। সাধারণত ঠান্ডার পরই আসে বসন্ত। ঠান্ডার আগে থেকেই, মানে শরতের সূচনাতেই, গাছের পাতারা ঝরে যেতে শুরু করে। ঠান্ডার সময় তো গাছগুলো হরিণের শিঙের মতো পত্র পল্লবহীন হয়ে পড়ে।
আবার বসন্তের সূচনায় প্রাণ ফিরে পায় প্রকৃতি। গাছে গাছে পাতা গজায়, পাতার পরে ফোটে বিচিত্র ফুল, চারদিক ফুলে ফুলে প্রাণবন্ত হয়ে ওঠে। এরকমই এক বসন্তে সবকিছু ছিল সুন্দর পরিপাটি। বনের গাছগাছালি আর পাতা ফুল ও ফল সূর্যের নিচে জলজল করছিল। নবীন সবুজ পাতায় সূর্যের আলোর প্রতিচ্ছবি অন্যরকম সৌন্দর্য ছড়ায়। দৃষ্টিবান্ধের চোখই কেবল ওই সৌন্দর্যে বিমোহিত হয়ে যায়। বাগানেই ছিল পিঁপড়া আর ঘাস ফড়িং। তারা ছিল পরস্পরে দুই ঘনিষ্ঠ বন্ধু। একে অপরের কাছাকাছি থাকতো তারা সবসময়। এই দুই ঘনিষ্ঠ বন্ধুর গল্প শুনব আমরা আজকের আসরে। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এই প্রত্যাশা রইল।
পিঁপড়ার কথা তো আপনারা জানেন, তারা ভীষণ সচেতন। ভবিষ্যৎ নিয়ে তারা খুব সতর্ক থাকে সবসময়। শীতের ডামাডোলে যখন বাইরে বের হবার সুযোগ থাকে না, কিংবা সুযোগ থাকলেও খাবারের সন্ধান মেলে না, তখন কি খাবে তারা, কোত্থেকে খাবার জোগাড় করবে, এই চিন্তা থেকে তারা গরমের সময় খাবার মজুদ করতে থাকে। তাই এই বসন্তেই পিঁপড়া ব্যস্ত সময় কাটাচ্ছিল। পিঁপড়ার আশ্চর্য রকম ক্ষমতা হল, তারা তাদের শরীরের চেয়ে বেশি ওজনের জিনিস বহন করে নিয়ে যেতে পারে, তা করছিল পিঁপড়া। ভারী শস্য পণ্যগুলো সে বহন করে করে সরিয়ে নিয়ে গুদামে রাখছিল। শীত মৌসুমের খাবারের আয়োজন করছিল সে। কিন্তু ঘাস ফড়িং ব্যাপক হাসি খুশিতে বিভোর ছিল। সূর্যালোকের নিচে সুন্দর ফুল আর সবুজ ঘাসের মাঝখানে বসে আবার কখনো গাছের ডালে হেলান দিয়ে বসন্তের গান গাইতে লাগল। সে মনে মনে বলল, এরকম হাসি খুশি জীবনই আমার পছন্দ। আমি সবসময় গান করতে এবং খেলাধুলা করতে ভালোবাসি। এই মনোরম বাসন্তী আবহাওয়ায় কার ইচ্ছে করে কাজ করতে?
পিঁপড়ে প্রতিদিনই অল্প অল্প করে খাবার সংগ্রহ করছিল। সেগুলোকে সে গাছের গুড়ির গর্তে মজুত করছিল। ফল শস্য দানা যাই পেত সংগ্রহ করত সে। এমনকি শীতের বরফ ঠান্ডা আবহাওয়ায় আগুন জ্বালানোর জন্য লাকড়িও সংগ্রহ করছিল। অপরদিকে অলস ঘাস ফড়িং সূর্যের নরম আলোয় ঘুমিয়ে আরাম আয়েশ করে সময় কাটাচ্ছিল। সেই দক্ষিণা শীতল সমীরে গা এলিয়ে দিয়ে মনের সুখে গান গেয়ে গিয়ে সময় পার করছিল। ফসল তোলার মৌসুমে পিঁপড়া গভীর মনোযোগের সঙ্গে অবিরাম কাজ করছিল। সে নিজেই ঘাসের ডালপালা দিয়ে মই তৈরি করল। ওই মই দিয়ে সে গমের ডালপালা বেয়ে উপরে উঠে রুটি তৈরির জন্য গমের দানা সংগ্রহ করতে লাগল। অলস ফড়িং পিঁপড়ার কাছে বসে বসে মনের সুখে নতুন নতুন গান গাইতে লাগল। পিঁপড়াকে সে বলল, আমার মতো কে এমন সুন্দর করে গান গাইতে পারে? আমার কণ্ঠ অনেক সুন্দর। গল্পের এ পর্যায়ে একটু বিরতি নেওয়া যাক।
বসন্ত পেরিয়ে শরতের ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে। শুরু হয়ে গেছে বৃষ্টির মৌসুম। পিঁপড়ে তারপরও আগের মতোই তার কাজ করে যাচ্ছিল। গাছের পাতারা ঝরতে শুরু করল। অলস ফড়িং বিমর্ষ ও মনমরা হয়ে গাছের পাতার নিচে দাঁড়িয়ে রইল নিজেকে বৃষ্টি থেকে রক্ষা করার জন্য। আস্তে আস্তে শীত এসে গেল এবং বরফ পড়তে শুরু করল। ফড়িং এর খাবার দাবার বলতে কিছু অবশিষ্ট রইল না। ওই শীতার্ত হাওয়ায় বেচারা ক্ষুধায় কাতর হয়ে পড়ল। এতই কাতর যে তার মুখ দিয়ে গান বের হচ্ছিল না। অন্যদিকে পিঁপড়া, সে তার উষ্ণ ঘরে ছোট্ট একটা চেয়ারের উপর বসে আরাম করছিল। ফড়িং মনে মনে বলল, পিঁপড়ার ঘরে যাব এবং তার কাছে সাহায্য চাইব।
ফড়িং আরো বলল, আমি জানি তার কাছে খাবার আছে এবং তার ঘর বেশ উষ্ণ ও আরামের। ফড়িং দরজায় কড়া নাড়ল। পিঁপড়ে দরজা খুলে দিতে সামনে ফড়িংকে দেখতে পেল। পিঁপড়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার, কি চাও তুমি? ফড়িং জবাবে বলল, প্রিয় বন্ধু আমার, আমি খুবই ক্ষুধার্ত, সেই সঙ্গে ভীষণ ঠান্ডায় যবুথব অবস্থা। আমাকে দয়া করে একটু খাবার দাও আর একটু লাকড়ি দাও, আগুন জ্বালাবো। পিঁপড়ে বলল, এই যে লম্বা সময় ধরে গরম ঋতু গেল, কি করেছ তখন? অলস সময় কাটিয়েছ তুমি, গান বাজনা করে ফুর্তি করে যা খুশি তাই করেছ, আর আমাকে কাজ করতে দেখে ঠাট্টা মস্করা করেছ, মনে পড়ে তোমার? আসরের এ পর্যায়ে আবার একটু বিরতি নেয়ার সময় হয়েছে। খানিক মিউজিক বিরতির পর আবারও আসছে। আপনারা সঙ্গে আছেন যথারীতি প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। পিঁপড়ে তার বন্ধু ফড়িংকে স্মরণ করিয়ে দিচ্ছিল বিগত সময়ের কথা। বলছিল যে, আমি যখন কাজ করছিলাম তুমি তখন আমাকে ঠাট্টা মস্করা করছিলে, তোমাকে আমি উপদেশও দিয়েছিলাম কিন্তু তুমি আমার কোনো কথাই কানে তোলনি। বলেছিলাম না, এত আরামায়েশ না করে শীতের জন্য সঞ্চয় করো, দুঃসময়ের জন্য নিজেকে প্রস্তুত করো, পুরো গরম ঋতুটাকে তুমি গান গেয়ে ফুর্তি করে কাটিয়েছ, এখন যাও সেভাবেই নাচো গাও, যেমন খুশি তেমন করে জীবনযাপন করো। ফড়িং বন্ধু পিঁপড়ার কথা শুনে মাথা নিচু করে রইল। ওই অবস্থার মধ্যেই পিঁপড়ে তার ঘরের দরজা ঠাস করে বন্ধ করে দিল।
হঠাৎ করে পিঁপড়ের বাসার সামনে নেমে এলো শুনশান নীরবতা। একটা গুমট অবস্থা তৈরি হলো। বন্ধুর জন্য পিঁপড়ের মন কিন্তু ঠিকই পড়ে, তবে যেরকম ভাবে অলস সময় কাটিয়েছে, সে নাচ গানের মতো বিনোদনমূলক কাজ করে কাটিয়েছে পুরোটা বসন্ত, সে কারণে তার উপর পিঁপড়ের রাগ হয়েছে। এভাবে কিছুটা সময় কেটে গেল। পিঁপড়ে আবারও তার বাসার দরজা খুলল, দেখল ফড়িং সেভাবেই অসহায় চেহারায় দাঁড়িয়ে আছে। তাকে ঘরের ভেতর ডেকে নিল, খাবার দাবার খেতে দিল এবং উষ্ণতার ব্যবস্থা করে দিয়ে তাকে থাকতে দিল। তো এই ছিল আজকের গল্প। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
গল্প ও প্রবাদের গল্প শুনলেন শ্রোতা বন্ধুরা। সান্ধ্য অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোন আলাপ, ছয় দেশের অংশগ্রহণে কারাবাখ সমস্যা সমাধানের তাগিদ। আমেরিকা ও ইউরোপের বাড়তি দাবির জন্য জেসিপিওএ এর আলোচনায় অচলাবস্থা, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। সরকারকে পদত্যাগে বাধ্য করে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসায় বিদেশে পাঠানো হবে, বিএনপি নেতা মির্জা আব্বাস। এবং ভারতের কর্ণাটকে মসজিদে ঢুকে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার ঘটনায় দুইজন গ্রেপ্তার, সাম্প্রদায়িক বিদ্বেষ ও উত্তেজনা সৃষ্টির ষড়যন্ত্র বলে ধারণা। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23, ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি গাজী আব্দুর রশিদ আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.
Թեհրանն է խոսում։ Իրանի իսլամական հանրապետության ձայնի հայերեն ռադիո ժամն եք լսում։